শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে হাসান ফেরদৌসের রিপোর্ট।
কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে হলে, কর্মসূচিগুলি সঠিকভাবে করতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকতে হবে।
আরও রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
প্রধান নির্বাচন কমিশনার, তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।
আজকে যথারীতি আমাদের অনুষ্ঠানে রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র এবং তালিবান সংযুক্ত আরব আমিরাতে তাদের দুদিনব্যাপী শান্তি আলোচনা শেষ করেছে এবং আফগানিস্তানের এই সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আরেক দফা আলোচনার জন্য ওই উপসাগরীয় রাষ্ট্রে আবারও বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছে। 17 বছরব্যাপী এই আফগান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনা টেবিলে তালিবান বিদ্রোহীদের নিয়ে আসার এই কৃতিত্ব পাকিস্তান দাবি করছে। রাষ্ট্রপরিচালিত আমিরাত সংবাদ সংস্থা আজ এক সংক্ষিপ্ত ঘোষণায় আবুধাবিতে আফগান সমঝোতা সম্মেলনকে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য ইতিবাচক বলে বর্ণনা করেছে। আফগান সমঝোতা বিষয়ক বিশেষ দূত জালমে খলিলজাদ ওই বৈঠকে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেন। ওই আলোচনায় সৌদি আরব, পাকিস্তান এবং সংযুক্ত আরব প্রজাতন্ত্রের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁর সরকারি টুইটারের মাধ্যমে দেওয়া এক বার্তায় খলিলজাদ বলেন যে আবুধাবিতে আফগান এবং তার আন্তর্জাতিক শরিকদের সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপের ব্যাপারে গঠনমূলক বৈঠক হয়েছে। ওদিকে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক এক বিবৃতিতে বলেন যে উভয় পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা ও সলা পরামর্শ করে ভবিষ্যতেও এ ধরনের বৈঠক অব্যাহত থাকবে। রয়টার বার্তা সংস্থা খবরে বলছে যে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আজ রয়টারকে জানিয়েছেন যে সিরিয়া কথিত ইসলামিক স্টেট থেকে তার প্রায় পুরো অঞ্চলটি আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এই সিদ্ধান্ত নিশ্চিত হলে তা এরকম ধারণার পরিসমাপ্তি ঘটাবে যাতে দীর্ঘ সময় ধরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকার কথা ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন যে আইএস যাতে আবার মাথাচাড়া দিয়ে না ওঠে সেজন্য সিরিয়ায় সৈন্য রাখার প্রয়োজন রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর ইচ্ছের কথা ব্যক্ত করেন। ঠিক কবে প্রত্যাহার করা হবে সেই সময়টা পরিষ্কার জানা যায়নি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যারা নাম প্রকাশ না করার শর্তে রয়টারের সঙ্গে কথা বলেছেন, তারা এই আলোচনা সম্পর্কে এবং এতে কারা সম্পৃক্ত রয়েছেন সেসব বিষয়ে কিছু জানাননি। এটাও পরিষ্কার নয় যে কত শিগগির এই ঘোষণাটি দেয়া হবে। এবার বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ সংবাদ। প্রথমেই বাংলাদেশে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত হেনেছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
বুধবার ঢাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এমন অভিযোগ করে বলেন,
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত 18 ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি, কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান।
এর আগে গত সোমবার মাহবুব তালুকদার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, তিনি মনে করেন না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেইং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জানাচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সংবাদদাতা হাসান ফেরদৌস।
প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান চট্টগ্রামবাসীর প্রতি।
আমরা বিভিন্ন কর্মসূচি আজকে হাতে নিয়েছি, এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে হলে, কর্মসূচিগুলি সঠিকভাবে করতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকতে হবে। যারা লুটেরা, দুর্নীতিবাজ এতে অর্থ আত্মসাৎ করে, মানি লন্ডারিং করে, ওই 10 লাখ অস্ত্র চোরাকার বাড়ি করতে যেয়ে ধরা খেয়ে যারা সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলা যারা সাজাপ্রাপ্ত, এই বিএনপি জামাত জোট
জনসভায় চট্টগ্রামের সবকটি আসনে এবারও নৌকা বিজয় হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মহাজোটের নেতারা। হাসান ফেরদৌস, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম।
ওদিকে বিরোধী বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারের বিষয়টি বিদেশি কূটনীতিকদের জানিয়েছে। মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন ঢাকা থেকে।
স্থানীয় একটি হোটেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত সহ 35টি দেশের কূটনীতিকদেরকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ কোথায়? পুলিশ কাউকে দেখলেই ধরে নিয়ে যাচ্ছে, মানুষ পুলিশই সন্ত্রাসের শিকার হচ্ছে, তারা ভয়ভীতি সৃষ্টি করছে যাতে বিরোধীরা নির্বাচনে অংশ না নেয়। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে তার বিশ্বাস। সকালে অন্য এক অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙে গেছে, পুলিশকে জনগণের উপর লেলিয়ে দেয়া হয়েছে।
তথাকথিত নির্বাচনে আমরা 300 সিট চাই বলে দেন, আমরা দিয়ে দিই, আমরা আরো 5 বছর থাকবো, এটা তো বলেই যাচ্ছেন।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং আপনারা বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর, বাংলাদেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বুধবার বগুড়ায় সাংবাদিক সম্মেলন করে জানান, সরকার আইনকে নিজেদের কব্জায় নিয়ে 11 জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসনগুলো শূন্য করার মিশনে নেমেছে। বগুড়া থেকে আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
নির্বাচনের মাঠ দখল করার জন্য সব নীতি তারা বিসর্জন দিয়েছে, বগুড়ায় সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।
এবার সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি বলে আইনের কান মুচড়ে দুমড়ে একেবারে নিজের কবলে নিয়ে তারা 35টা আসন এরকম খালি করবার চেষ্টা করছে।
অপরদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।
আগামী যদি আমি এমপি হই, সরকার গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়, আগামী 1-2 বছরের মধ্যে আমার অঞ্চল পাকা করার মতো কোনো জায়গা অবশিষ্ট থাকবে না।
প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এবার অন্য খবর, পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
99 থেকে 4 নতুন মন্ত্রীর নাম আজই রাজভবনে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল বেলা 1:30 রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। এরা হলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু, বরানগরের তাপস রায়, চাকদহের রত্না ঘোষ এবং তৃণমূলের বিতর্কিত নেতা নির্মল মাঝি। চতুর্থ জনকে মন্ত্রী করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চলছিল, তবে তার নানা কাজে অনেকেই অসন্তুষ্ট বলে মমতা একটু সময় নিচ্ছিলেন। শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর বছর শেষে মন্ত্রিসভায় এই রদবদল অবশ্য অবধারিত ছিল, কারণ কলকাতার মেয়র পদ ছাড়াও তার ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ছিল। আপাতত সেগুলো মুখ্যমন্ত্রীর আস্থাভাজন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস সামলাচ্ছেন বটে, কিন্তু চাপ একটু বেশি হয়ে যাচ্ছে, তাই মমতা কিছু কিছু দপ্তর নতুন করে বন্টন চান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মঙ্গলবার রাতে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যে হ্যাকাররা গত 3 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করতে পারছে এবং হাজার হাজার স্পর্শকাতর তার বার্তা ডাউনলোড করছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে এই ঘটনা আবিষ্কার করে সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোম্পানি এরিয়া 1। তারা ওই সংবাদপত্রে 1100-এরও বেশি তার বার্তা পাঠিয়েছে। সংবাদপত্রটি জানাচ্ছে যে ফাঁস হয়ে যাওয়া কাগজপত্র ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা সম্পর্কে ইউরোপের উদ্বেগের ব্যাপারটি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এমন অনুভূতি যে এই গোষ্ঠীটি সম্পর্কে ট্রাম্পের নেতিবাচক আচরণ অনেকখানি নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে। এইসব কাগজপত্রে রাশিয়া ও চীনের মোকাবিলা করার ব্যাপারে এই আঞ্চলিক ব্লকের সংগ্রাম এবং ইরানের পরমাণু কর্মসূচির পুনর্জীবন যে ঝুঁকি সৃষ্টি করতে পারে সেসব বিষয়ও রয়েছে। তাছাড়া সৌদি আরব, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মধ্যকার সংলাপের সামরিক পত্রও রয়েছে। ইন্দোনেশিয়া 14 কোটিরও বেশি লোক ইন্টারনেট ব্যবহার করে এবং এর ফলে গত 1 দশকে ইন্দোনেশিয়ার ই কমার্স শিল্প বৃদ্ধি পেয়েছে। এর ফলে এক্ষেত্রে সরকারের নিয়ম নীতির ব্যাপারে আরও মনোযোগ দেওয়ার কথা উঠছে। ইন্দোনেশিয়ার ই কমার্স অ্যাসোসিয়েশন বা আইডিআর চেয়ারম্যান ইগনেশিয়াস মুন্টুং বলেন যে এটি একটি নতুন শিল্প এবং এটি 2010 সাল থেকে এ পর্যন্ত বিকশিত হয়েছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টসে, এবং আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের ফেসবুকেও।
হ্যালো,
আর এবারে শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের একাদশ নির্বাচন, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন, কারণ বাংলাদেশের নির্বাচন আর মাত্র 10 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচন নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে 30শে ডিসেম্বর। এই নির্বাচন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম যা ক্ষমতাসীন একটি সরকারের অধীনে নির্বাচিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেই বিবেচনায় এটি একটি ঐতিহাসিক ঘটনা তো বটেই। দেশ বিদেশের মানুষ 30শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে কেমন নির্বাচন হয় তা দেখতে। নির্বাচন কমিশন সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে, সার্বিক অবস্থা নিরিখে নির্বাচনের নানা দিক, ভিন্ন ভিন্ন দিক, নতুন নতুন দিক উঠে আসছে, আর সেগুলোর মধ্যে একদলীয় না হয়ে এবার জোটবদ্ধ হয়ে নির্বাচন একটি বিষয়, তারপরে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নির্বাচনী ইশতেহারের নানান রকম মিল অমিল রয়েছে। সরকার দলীয় জোট বলছে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক করতে তারা সচেষ্ট, আবার বিরোধী দল বলছে যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নিরাপত্তা ব্যবস্থা ভালো নেই, বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে, আদৌ নির্বাচন হবে কিনা এমন প্রশ্ন অনেকে করছেন, এমন শঙ্কা অনেকে প্রকাশ করছেন। তো কী রয়েছে কার নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা কতটা যৌক্তিক, নির্বাচনী ইশতেহার কতটুকু গুরুত্ব বহন করে, যে দল জেতে তারা ইশতেহার কতটা রক্ষা করে, তারপরে মানুষের মনে নির্বাচন নিয়ে যে সংখ্যা বা প্রশ্ন তাই বা কতটা যৌক্তিক, এসব নিয়েই আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ঢাকার সাংবাদিক নাইমুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই আলোচনায় আমাদের সঙ্গে আরো যারা যোগ দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অপু উকিল এবং সিলেট 6 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী চিত্রনায়ক হেলাল খান। নাইমুল ইসলাম খান, আপনাকে আমি অনুরোধ করছি, প্রথমে আমি যে সূচনা একটু লম্বা করে বললাম যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, মানুষের মনে এখনো প্রশ্ন রয়েছে নির্বাচন হবে কি হবে না, কেমন হবে, এবং এই নতুন প্রেক্ষাপটে মানে দলীয় সরকারের অধীনে প্রথমবারের নির্বাচন, আপনি কি মনে করেন?
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন হবে কি হবে না সংশয়টা ধীরে ধীরে কমে গেছে অনেকখানি। এখন যেটা আছে নির্বাচনটা কেমন হবে, সবাই শান্তিপূর্ণ ভাবে নিজের ইচ্ছা মতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা, মানে উৎসাহ উদ্দীপনাটা কত থাকবে এবং ভোটটা অংশগ্রহণমূলক হবে কিনা। আমি এটুকু বলবো যে নির্বাচনের শুরুতে প্রথম চ্যালেঞ্জটা ছিল যে সকল দলগুলোর অংশগ্রহণে অংশগ্রহণমূলক হচ্ছে কিনা, সেটুকু কিন্তু হয়েছে। এখন পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ, মানে মানে আনন্দ পরিবেশে সেই অংশগ্রহণটা হয় কতটুকু, সেটার চ্যালেঞ্জটা সামনে এই এই পর্যায়ে আছে। আমি আরেকটু বলবো যে আমাদের যে মনোনয়ন প্রসেসটা পর্যন্ত স্পেশালি যদি দেখেন প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত একটা সকলেরই প্রায় চমৎকার প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ ছিল এই পর্যায় পর্যন্ত। ক্যাম্পেইন পর্যায়ে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের সামনে এসেছে। এখন আপনি আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার উপর নির্ভর করে আমি এর বাইরে আর কি বলবো।
জি, আপনাকে ধন্যবাদ। অপু উকিল যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আপনি কি আছেন? হ্যালো, ও লাইনটি কেটে গেছে। আচ্ছা, আমি বলছিলাম যে ইতিমধ্যেই দলগুলো, প্রধান দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আওয়ামী লীগ যেমন তাদের ইশতেহারে বলেছে যে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে, কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। আওয়ামী লীগ বিশেষ করে গত 10 বছরে যেসব কাজগুলো করেছেন আওয়ামী লীগ সরকার সেগুলোকে যেন সামনের দিকে আরও এগিয়ে নেওয়া যায় এবং শেষ করতে পারে যেগুলো অসমাপ্ত আছে, এই কথাগুলো বলে সাধারণত নির্বাচনী প্রচারণা সভাগুলোতে আওয়ামী লীগ নেতারা কথা বলছেন। আর বিএনপি যে নতুন কথা বলেছেন, তার মধ্যে বিএনপির প্রধান ইস্যুগুলো হচ্ছে যে গণতন্ত্রের অনুশীলন, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনা, দুই মেয়াদের প্রধান বেশি প্রধানমন্ত্রী না থাকার আইন পাশ করা, গণভোট পদ্ধতি পুনঃপ্রবর্তন, উচ্চ কক্ষ প্রতিষ্ঠা সংসদে, এই সব বিষয়। তো আপনি কি বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আগের সময়কার থেকে এবার কোনো পার্থক্য বা নতুন কিছু পাচ্ছেন?
আমার মনে হয় যে আমি উভয় ক্ষেত্রেই যেটা মানে পাচ্ছি, যে একটা হলো যে আমাদের অর্থনৈতিক উন্নয়নটাকে আরো মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে উপস্থাপনা করেছেন, এই জায়গাটাতে পার্থক্য বিশেষ নাই, সংখ্যার পার্থক্য ইত্যাদি। কিন্তু যেটা দুই পক্ষের দিক থেকেই নতুন এবং এটা সকলেরই এই বিষয়ে আগ্রহ তৈরি হওয়ার কথা, সেটা হচ্ছে গুড গভর্নেন্স এবং নানান রকম গভর্নেন্স ইস্যুতে অনেক কিছু করার কথা বলেছেন আওয়ামী লীগও বলেছে। কিন্তু এটা অনেকে খেয়াল করে না, কিন্তু তাদের এই 31 দফার প্রথম 6-7টাই কিন্তু রিলেটস টু গুড গভর্নেন্স। একেবারে সরকার কেমন হবে, নির্বাচন কেমন হবে, নির্বাচন কমিশন কিভাবে শক্তিশালী হবে, এই জায়গাগুলিতে কাজ করার কথা আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে। আমারও মনে হয় যে এই জায়গাটাতেই বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য যে দেখেন, এই যে নির্বাচনী ইশতেহারটা ইন ডিটেইল সাধারণ ভোটারদের জন্য তৈরি করা হয় না, তাদের কাছে বিশেষ কমিউনিকেটও করা হয় না, কয়েকটা স্লোগান এখান থেকে কমিউনিকেট করা হয়, কিন্তু এটা মূলত মিডিয়া, সিভিল সোসাইটি এবং যারা অ্যাক্টিভিস্ট তাদের জন্য এটাতে তারা এটা প্রশ্ন করতে পারে, অ্যাকাউন্টেবল করতে পারে কি আছে কি নেই ইত্যাদি। আমার মনে হয় যে এই জায়গাটাতে মানে সিভিল সোসাইটি অনেক কন্টেন্ট পেয়েছে, যেটা নিয়ে সামনে অনেক বিতর্ক আলাপ আলোচনা হতে পারে। যেমন ধরেন আওয়ামী লীগের ইশতেহারে আমি ধারণা করছিলাম তারা করবে, এখনো মনে হয় করবে, কিন্তু নাই যে জামাতের রাজনীতির বিরুদ্ধে তারা সবসময় বলেন কিন্তু দলটাকে নিষিদ্ধ করবেন আগামী 5 বছরে কোনো একটা প্রক্রিয়ায়, এ ধরনের এটার কোনো ইঙ্গিত নেই। আবার একইভাবে বিএনপির যেটা নির্বাচনী ইশতেহার, সেখানে আবার যুদ্ধাপরাধীদের মানে মানবতা বিরোধী অপরাধের বিচারটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রতিশ্রুতি নাই। ঐক্যফ্রন্টের আওতায় আছে কিন্তু সেখানে নাই। এই জাতীয় ছোট ছোট প্রশ্নের জায়গা কিন্তু উভয় ক্ষেত্রেই আমাদের আছে। তারপরে মোটা তাকে বলবো, প্রতিশ্রুতি হিসেবে যথেষ্ট বড় বড় প্রতিশ্রুতি এখানে দেয়া আছে উভয় দলের ক্ষেত্রেই।
আচ্ছা, জামাতের প্রসঙ্গ আপনি আনলেন, জামাতের বিষয়টি আমি আরেকটু স্পষ্ট করে জানতে চাই বা শ্রোতাদেরকে শোনাতে চাই। যেরকম ঐক্যফ্রন্ট এবং বিএনপি আলাদা আলাদা নির্বাচনী ইশতেহার দিয়েছে জোটবদ্ধ হওয়ার পরেও, তো বিএনপির ওই ইশতেহারে কিন্তু জামাত, আপনি যেটি বললেন যে যুদ্ধ অপরাধের বিষয়টি উজ্জ্বল রাখা হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বোধহয় প্রশ্নও করা হয়েছিল যে আপনারা কেন এটা দেননি, এবং তিনি বোধহয় এড়িয়ে কৌশলে এড়িয়েও গেছেন, প্রশ্নের উত্তর দেয়নি। আবার ঐক্যজোটের ইশতেহারে বোধহয় যে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান বিষয়ে প্রসঙ্গটি একইভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। জি জি জি, তো এই বিষয়গুলো জোটের ভেতরের শক্তির কোনো তারতম্য ঘটাবে কিনা?
পার্থক্য আছে বলেই বিএনপিকে ঐক্যফ্রন্টের একটা ইশতেহার থাকা সত্ত্বেও নিজেদেরকে একটু আলাদা তাদের সক্রিয়তাটা দেখানোর জন্য, তাদের রাজনীতিটাকে অটুট রাখার জন্য এটা করতে হয়েছে, যেখানে যুদ্ধাপরাধীদের বিচারটা তারা উজ্জ্বল রেখেছেন এবং সেখানে বিশেষভাবে নিয়ে এসেছেন মানুষের কাছে যে তাদের আবদার, রিকোয়েস্ট, মিনতি, সেটা হচ্ছে যে তারেক রহমান, খালেদা জিয়ার ভবিষ্যতের জন্য, হ্যালো,
জি জি
জি, খালেদা জিয়া, তারেক রহমান, তাদের মুক্তি, তাদের সম্মান রক্ষার জন্য ভোট চাওয়া, তাদের নেতাকর্মী যারা পলাতক আছেন, মামলায় আছেন, মানে বাড়িতে আসতে পারছেন না, তাদেরকে ঘরে ফিরে আসতে হলে জনগণকে বা তাদের সমর্থকদেরকে ভোট দিতে হবে, এই আহ্বানটা কিন্তু ঐক্যফ্রন্টের ভেতরে নাই, সেটা বিএনপির ইশতেহারে আছে। তো এটা বিএনপির জন্য খুব এসেনশিয়াল ছিল বলে তারা নিশ্চয়ই মনে করেছেন এবং এই জন্য তাদেরকে আলাদা করে পৃথক সত্তাটা, পৃথক প্রয়োজন, তাদের যে নির্দিষ্ট প্রয়োজন, তাদের যেটা জরুরি প্রয়োজন সেটা এখানে উপস্থাপন করতে হয়েছে। এখন আমার যেটা মনে হয়, এটা ঐক্যফ্রন্ট এটা বিরোধিতা করে না, কিন্তু তারা এটা আপন করে নেয় নাই
এবং পরিষ্কার করে সেই সেজন্যই বলছে না হয়তো। হ্যাঁ, আচ্ছা,
সেজন্য বলছে না, কারণ দেখেন সবাই স্পষ্ট তো দেখলো যে ধানের শীষ নিয়ে জামাতের মানে 22 জনের মতো ক্যান্ডিডেট নির্বাচন করছেন, এইটা তারপরেও ধানের শীষে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। সাংবাদিকরা প্রশ্ন করলে মানে আমি বলবো যে খুবই ছেলে মানসিক কৌশলে এটা এড়িয়ে গেছেন, তারা স্পষ্ট করে বলছেন না এবং তারা যে বলছেন না এটা ধরা পড়ছে, এটা এমন না যে তারা অতি উঁচু মানের কৌশল করেছেন যেটা আমরা ধরতে, সাংবাদিকরা ধরতে পারছে না বা সিভিল সোসাইটি ধরতে পারছে না।
না, এটা তো, এটা তো খুব উঁচু মানের কৌশল করারও কিছু নেই, স্পষ্ট সবার সামনে। নাইমুল ভাই, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন অপু উকিল, আমি একটু তার বক্তব্য শুনে আসি। অপু উকিল, এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক নাইমুল ইসলাম খানের সঙ্গে, নির্বাচন নিয়ে মানুষের মনে কোনো সংশয় আছে কিনা, হওয়া নিয়ে কেমন হবে, কতটা স্বচ্ছ হবে, কতটা অংশগ্রহণমূলক হবে, এইসব কথা তিনি বলছিলেন, ইশতেহার নিয়ে কথা বলছিলেন, আপনার কি মনে হয়?
আমি তো মনে করছি যে নির্বাচনটি যেভাবে হওয়া উচিত, প্রত্যেকটি আসনে গড়ে 6 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যেটি আমি মনে করছি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হলে প্রতিটি দলের প্রার্থী অংশগ্রহণ করে এবং নির্বাচনটি একটি সুষ্ঠুভাবে হয় তারই বহিঃপ্রকাশ। তাছাড়া এই নির্বাচনের এ পর্যন্ত নির্বাচন কমিশনে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই কোনো দলের মধ্য থেকেই যেটি নিয়ে নির্বাচন কমিশন বিব্রত হয়েছে কিংবা দেশের জনগণের মনে কোনো আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে নির্বাচনের অবস্থা। আর আপনি নির্বাচনের যে ইশতেহার নিয়ে আলোচনা করছিলেন, সেটি আমি যদি আমার দলের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা বলি, সেটি আমি বলবো যে এটি গত নির্বাচনে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল তারই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে এবং পাশাপাশি আরো কিছু আমাদের পরিকল্পনা যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমাদের যে মেগা প্রজেক্ট গুলো চলছিল সেগুলোর বাস্তবায়ন, লিঙ্গ সমতা, তরুণ ভোটারদেরকে আগামীতে কিভাবে কর্মসংস্থান করা হবে, বিশেষ করে মানব সম্পদের উন্নয়ন করা হবে, সেই বিষয়গুলো মানে মোট কথা আমি বলবো যে আমাদের নির্বাচনী ইশতেহারটি আধুনিক যে বাংলাদেশ গড়বার মহাপরিকল্পনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটিকে আরো ত্বরান্বিত করবার জন্য অনেকাংশে সে বিষয়গুলো এসেছে। অপরদিকে বিএনপি যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেখানে এদেশের জনগণ যে ব্যক্তির দিকে তাকিয়েছিল যে যুদ্ধ অপরাধের বিষয়টি তারা কিভাবে এখানে নিয়ে আসে, সেটিতে দেখা গেল যে সেটি একেবারেই তারা এড়িয়ে গিয়েছে এবং সে বিষয়ে তারা সুস্পষ্ট কিছুই তুলে ধরেন নাই। তাছাড়া আরেকটি বিষয় লক্ষণীয় যে নির্বাচনী ইশতেহারে তারা যে বিষয়গুলো এনেছে সেটি আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো এনেছে সেই বিষয়গুলোরই কিছু অংশ তারা সেখানে তুলে ধরেছে। তাদের নিজেদের কোনো পরিকল্পনা যেটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার থেকে স্বতন্ত্র সেই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে এখানে আসেনি। এ কারণে আমি মনে করছি যে এই নির্বাচনী ইশতেহারে বা বিএনপির যে অতীত কর্মকাণ্ড, তাদের যে জনগণের কাছে ভোট চাইবার জন্য জনগণকে আকৃষ্ট করার বিষয়টি, সেটি এখানে একেবারেই আশাব্যঞ্জক হয়নি। তাছাড়া অতীত কর্মকাণ্ডের জন্য নির্বাচনী ইশতেহারে তাদের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, বিশেষ করে তাদের সন্ত্রাস নৈরাজ্য নির্বাচনকে ঘিরে, অতীতে যে মানুষ হত্যা, ব্যালট বাক্স পুড়িয়ে ফেলা, স্কুল পুড়িয়ে ফেলা, পুলিং বুথ পুড়িয়ে ফেলা, এই যে কাজগুলো তারা করেছে, আগামীতে তারা কি করবে, কিংবা ক্ষমতায় যাবার ইস্যুকে কেন্দ্র করে তারা বিগত দিনগুলোতে যে নাশকতা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে, বিভিন্ন ভাবে তারা ধর্মকে অপব্যবহার করে ক্ষমতায় যাওয়ার ইস্যু তৈরি করেছে, সেই বিষয়গুলো কোনো কিছুই তারা সুস্পষ্ট ভাবে নিয়ে আসেনি তাদের ইশতেহারে, এবং জনগণের কাছেও তারা এটি পরিষ্কার করেনি।
এখন এই কারণে জি, এখন এই ইশতেহার নিয়েও মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, কারণ নির্বাচনী ইশতেহার নির্বাচনের আগে প্রতিটি দল দেয়, কিন্তু এই নির্বাচনী ইশতেহার পরে দায়িত্ব নেওয়ার পরে কতটা পালন করা হয়, মানুষ কতটা সেটি পায়, সেটা নিয়ে প্রশ্ন আছে আমাদের মধ্যে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রোতা প্রশ্ন করছেন, আমি দুই তিনটা প্রশ্ন আপনাদের দুজনকেই বলছি। অপু উকিল আপনার কাছে সরাসরি একজন প্রশ্ন করেছেন, যুবরাজ চৌধুরী নামে একজন লিখেছেন, জনাবা অপু উকিল বললেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, আমার প্রশ্ন হলো বর্তমানে কি বাংলাদেশে গণতন্ত্র চলমান? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন রোকন কুমিল্লা থেকে, বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, তারা জানে কেমন মাঠ আছে? আচ্ছা, তিনি মন্তব্য করেছেন। রাসেল রহমান নামে একজন বলেছেন, ফাঁকা মাঠে গোল দিয়ে মজা নাই, এটার অর্থ বুঝতে পারিনি। লোটাস পদ্ম নামে একজন লিখেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয় নাও করতে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করেছেন। এস এম মহিউদ্দিন টিটু, নির্বাচনের ভালো পরিবেশ নেই বলেছেন। আরেকজন লিখেছেন, বিএনপি জামাত খারাপ কথা ছাড়া কিছুই বলতে পারে না, খোকন নামে একজন বলেছেন। একজন আবদুল্লাহ লাইনে আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ আবদুল্লাহ, হ্যালো। জি বলুন, আপনি মোহাম্মদ আবদুল্লাহ বলুন।
জি, আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। আমাদের আজকে প্যানেল আলোচক নাইমুল ইসলাম ভাই এবং উকিল ম্যাডাম ওই যে নির্বাচনী ইশতেহার বা নিয়ে কথা বলছিলেন, আসলে দেশের মানুষের নজর এখন ইশতেহারের দিকে নেই। তার কারণ, আমি যে এলাকায় থাকি, আমি এই এলাকার খবর বলতে পারি যে এখানে মাঠে শুধু একটা দলই আছে, সেটা সরকার, বর্তমানে সরকারি দল আর কি। এখানে বিরোধী দলের কোনো অফিস, নির্বাচনী অফিস নাই, কোনো পোস্টার নাই, মানে একদম মানে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা এখানে বর্তমানে নাই। আর একটা বিষয় আমি অবতারণা করতে চাই, সেটা হলো নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদা পরস্পরের প্রতি যে দোষারোপ করছেন, একজন বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড বর্তমানে নাই, এটা একটা অবান্তর কথা, আর একজন বলছেন যে উনি অসত্য কথা বলছেন। এই বিষয়ে আমি দুজন প্যানেলিস্টের
জি অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় অপু উকিল আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনার কাছে সরাসরি একজন প্রশ্ন করেছিলেন।
জি, আমি প্রথমে যেটা বলবো, নির্বাচনের মাঠ নিয়ে কয়েকটি প্রশ্ন এসেছে, আমি সকল প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে দেবার চেষ্টা করবো। আমি প্রথমে বলবো যে বিএনপির যারা সমর্থক আছেন, তারা যদি মনে করেন এই নির্বাচনের মাঠে বিএনপি নাশকতা করবেন, সন্ত্রাস করবেন, অফিস নেবেন, এবং যারা ভোটাররা আছে সেই ভোটাররা তাদের সেই নির্বাচনী অফিস কিংবা তাদের শোডাউনে ব্যাপকভাবে উপস্থিতি হবে, সেটি কিন্তু তারা আশা করেছে, কিন্তু এই নির্বাচনী মাঠে হয়তো সেটি নেই। কারণ হচ্ছে বিএনপির প্রার্থীরা বা বিএনপির দলটি তাদের নির্বাচনের আগেও তাদের প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে যে কথাটি বলতে চেষ্টা করেছে যে তাদের কর্মী সমর্থক নাই, নেতারা মাঠে আসছে না, কিন্তু ভোটের রাজনীতিতে ভোটের মাঠে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এটি যে তাদের অন্তঃসারশূন্য একটি মন্তব্য, তার কারণ হচ্ছে বিএনপি বিগত 2001 থেকে এই অবধি এমন কোনো কিছুই ভালো কাজ করেনি
যে কারণে ভোট দেবার জন্য জনগণ বসে থাকবে বিএনপিকে, বরং বিএনপির কর্মকাণ্ডের জন্য বিশেষ করে 2013-14-15 এই সময়গুলোতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপির নেতা কর্মী সমর্থকরাই তাদের দল থেকে সরে পড়েছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে তাদের এই কর্মকাণ্ডকে ঘৃণা করে দলে দলে অন্য দলে যোগদান করছে, তারা বিএনপি করছে না, এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে নির্বাচনের মাঠে 6-7টি প্রার্থী বিভিন্ন দলের কাজ করছে, বিএনপি প্রার্থীরাও কাজ করছে অনেক জায়গায়, অনেক জায়গায় বিএনপি প্রার্থী, যেমন আমি এটি আমার নিজের জায়গা ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বলছি, আমার হাজবেন্ড অসীম কুমার উকিল নেত্রকোনা 3 আসন থেকে নির্বাচন করছে, সেখানে আমাদের একটি উপজেলার নাম কেন্দুয়া, সেই উপজেলার থেকে উপজেলায় বিএনপি প্রার্থী রফিকুল হিলালি তার বাড়ি থেকে আমাদের মিছিলে গুলি ছুড়েছে, এবং ওই রফিক হিলালির ফেসবুক স্ট্যাটাসে আপনারা গিয়ে দেখতে পারবেন, তিনি সেখানে লিখেছেন যে আমি বিএনপি প্রার্থী, আমি সাহসের সঙ্গে বলতে পারি আমি আওয়ামী লীগের মিছিলে গুলি ছুড়েছি, আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, বাড়িতে ইট ছুড়েছে, সেজন্য আমাদের মিছিল থেকে ইট ছুড়েছে নেতাকর্মীরা, সেজন্য উনি গুলি ছুড়েছে, এটি কিন্তু ফেসবুক স্ট্যাটাসে এখনো দেওয়া আছে। আমার আরেকটি উপজেলা আটপাড়াতে, সেখানে বিএনপির নেতাকর্মীরা আমাদের আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল নিক্ষেপ করেছে, অনেক জায়গাতেই বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং বিভিন্ন নাশকতা করছে। এর বাইরে অন্যান্য জায়গাগুলোতে যেখানে বিএনপির সমর্থন একেবারেই কম বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারছে না, তারা হয়তো সেখানে প্রচারণা মানেই তো কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, সেভাবে নিতে পারছে না, তার মানে এই না যে তারা নির্বাচনে নেই, নির্বাচনের মাঠে আছে, ষড়যন্ত্রমূলক ভাবে তারা কাজ করছে।
আচ্ছা, আর ওই প্রশ্নটি আপনাকে যে প্রশ্নটি করেছে,
যদি আগের মতোই তারা মনে করে যে আগের যে অবস্থানে তারা ছিল সেই অবস্থানে তারা নেই তাদের কর্মকাণ্ডের জন্যই, কাজে ভোটের মাঠেও তারা এখানে তাদেরকে নিয়ে অন্যান্য প্রার্থীরা ভয় পাচ্ছে, তাদের নির্বাচনী প্রচারণার ধরনটা তারা পাল্টে ফেলেছে, তারা আন্ডারগ্রাউন্ডের প্রচারণাটাকেই বেছে নিয়েছে, সরাসরি যারা আসছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, গুলিগালাজ করছে, বোমাবাজি করছে, আবার তারা রাতের অন্ধকারে বের হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যেটি বোঝায় সেটি বাংলাদেশে হচ্ছে, স্বৈরশাসক সামরিক শাসকরা যে প্রক্রিয়া নির্বাচন করেছে, বোমা লাঠি হুন্ডা গুন্ডা ভোট ডাকাতি ভোট চুরি ব্যালট চুরি, এই ইতিহাস বাংলাদেশে নাই। বাংলাদেশে আজকে কি করছে, আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট করি, ই ভোটিং যেটা, সেই বুথে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন চাচ্ছে, বিএনপি বিরোধিতা করছে, তারা বলছে
আমরা
ভোটিং এ যাচ্ছে না। তো এখানে এখানে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার জন্য বিএনপি যেটি চেয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে রাখা সবকিছুই এই নির্বাচন কমিশন দাবি মেনে নিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।
আচ্ছা, আমি আপনার কাছে আবার ফিরে আসছি,
ক্ষমতায় যেতে না পারলেই তারা মনে করে তাদের লেভেল প্লেইং ফিল্ড হলো না, তারা ক্ষমতা যখন বোঝে ভোটের মাঠে তাদের ভোটার নেই তখন তারা এই ধরনের অভিযোগ গুলো নিয়ে আসে, এগুলো আমি মনে করি বিএনপির এই আচরণ গুলো সংশোধন হওয়া উচিত, নিজেদেরকে সংশোধন না করলে ভোটের রাজনীতি বলুক আর দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তারা গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি যদি তারা নিজেরা তৈরি না করে তাহলে কখনই বাংলাদেশের মানুষ দল হিসেবেই বলুক, সংসদ সদস্যের কোন দলীয় বিএনপি দলের পক্ষ হিসেবে বলুক, কেউ তাদেরকে গ্রহণ করবে না।
জি, আমরা আপনার কাছে আবার ফিরে আসছি, আরো কয়েকটি প্রশ্ন এসছে, আমি নাঈমুল ইসলাম খানের একটু বিশ্লেষণ নিয়ে আমি আপনার কাছে আবার আসবো, আরো দুই তিনটা প্রশ্ন আমি বলে নেই, এরপরে আমি নাঈমুল ভাই আপনার কাছে আসি। শহীদুল আজম স্বপন আলম স্বপন নামে একজন লিখেছেন, এই বৃহৎ যুব সমাজ এমন নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেবে যেখানে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে, বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে, কারিগরি শিক্ষার প্রসার, প্রশ্ন ফাঁস রোধ, শিক্ষা খাতে অধিক স্বচ্ছতা আনয়নের নিশ্চয়তা থাকবে। এছাড়া শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তরুণদের টানতে হলে সুষ্ঠু ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাবে। তরুণ প্রজন্ম সবসময় সংস্কৃতি মনা, তাই সে বিষয়ে খেয়াল রেখে দলগুলোকে ইশতেহার দিতে হবে। এক, সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণ কিভাবে নিচ্ছে। তারপরে সাইফুদ্দিন আজম নামে একজন লিখেছেন, আবার 111 আসার সম্ভাবনা আছে কি। এরকম প্রায় 40-50 প্রশ্ন এসছে, তো আমি এই তিনটি প্রশ্ন এবং একজন শ্রোতা লাইনে আছেন তার সঙ্গে তার প্রশ্ন নিয়ে নাঈমুল ইসলাম খানের কাছে আসছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি আবুল কাশেম।
জি বলছি, কেমন আছেন?
এই তো ভালো। আপনার মনে কি প্রশ্ন আছে নির্বাচন নিয়ে?
বাংলাদেশের নির্বাচনের কথা বলছেন?
জি জি।
নির্বাচন কি আদৌ হবে কিনা, সরকার যেভাবে বিরোধী দলে যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তাদের সাথে যে আচরণ করছে, বিশেষ করে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের ভূমিকা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এক পেশে, সেক্ষেত্রে নির্বাচন আদৌ হবে কিনা এবং হলেও সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে,
ধন্যবাদ। আবুল কাশেম নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। নাঈমুল ইসলাম খান আমার প্রশ্নগুলো শুনলেন এবং আবুল কাশেম প্রথমে আমার মনে হয় শেষ প্রশ্নটা দিয়ে শুরু করতে পারেন, আবার 111 আসার সম্ভাবনা আছে কি?
না না, 111 যখন এসেছিল তখনো 111 আসার সুযোগ ছিল না, ছিল না বলে তারা যদিও এসেছিল তারা কিন্তু থাকতে পারে নাই, কিছু করতে পারে নাই। তারা এসে মানে অল্প 2-3 মাসের মধ্যে বুঝতে পেরেছে যে তারা আসলে পারবে না, তাদের ইচ্ছা পূরণ করতে পারবে না। সো এখন এটা ওই পরিণতির পর এখন আর কেউ করবে বলে মনে হয় না, বাংলাদেশে ওইরকম কোন সিচুয়েশন নাই। দ্বিতীয় হচ্ছে যে ইলেকশনটা হবে কিনা, দেখেন সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ বা অনেকে এই রকম সন্দেহ রাখাটা আমার কাছে ইনকারেক্ট মনে হয়, কিন্তু আবার ভালো, ভালো এই জন্য যে নানামুখী এই সন্দেহ অবিশ্বাস আমাদের সকল পক্ষকে মানে সকল স্টেক হোল্ডার ইনক্লুডিং ইলেকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে সতর্ক করে, সবাইকে সতর্ক রাখে। যত নেগেটিভ ভাবনাগুলি আমরা সামনে নিয়ে আসব সবাই এতে সতর্ক হয়। আপনি দেখেন নির্বাচন কমিশনের ভিতরে একজন কমিশনার তাদের ভেতরের যে মত পার্থক্যগুলি এগুলি সে প্রকাশ করছেন। আমার কিন্তু মনে হয় না যে এই প্রকাশ করাটা আমাদের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থাপনায় কোনো ক্ষতি করছে, এইটা ইনফ্যাক্ট ভালো করছে। ভালো করছে এই অর্থে যেটা স্বচ্ছতা চলে আসছে যে কিভাবে তাদের মধ্যে মতভেদ যে থাকে তারপরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড এক্সপিরিয়েন্স আমাদের, এই অভিজ্ঞতা আমাদের ছিল না। সুতরাং আমার কাছে মনে হয় যে এই আগামী নির্বাচনটা আমি বলবো না যে পৃথিবীর ইতিহাসে একটা অসাধারণ নির্বাচন হিসেবে রিগার্ডেড হবে, কিন্তু আমি এটা নিশ্চিন্তে বলতে পারি যে প্রথমত আমাদের 10ম জাতীয় সংসদ নির্বাচন যে অর্থে ব্যর্থ হয়েছিল সেই তুলনায় এটা অনেক বেশি সাকসেসফুল ইলেকশন হবে। এমনকি নির্বাচন কমিশনও শেডিউল ঘোষণার সময় পর্যন্ত যতটা সন্দেহের সৃষ্টি করেছিল মানুষের মনে বা মানুষ সন্দেহ করত বলাটাই ভালো, তার চেয়ে অনেক এগিয়ে গেছে নির্বাচন কমিশন। কিন্তু বুঝতে হবে যে বিএনপির মহাসচিবের কাছ থেকে ধন্যবাদ পর্যন্ত আদায় করতে পেরেছে। তো এগুলি কিন্তু ছোট ছোট করে আমি অনেক উদাহরণ দেখাতে পারবো, যেখানে ইভেন ইভিএম ব্যবহার নিয়ে প্রথম যে কনফিউশন ছিল তারা শেষ পর্যন্ত এটাকে এমন নাগরিক 6টি কনস্টিটিউয়েন্সিতে এমন ভাবে সিদ্ধান্তটা নিয়েছে যাতে তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া নাই। আপনি খেয়াল করে দেখেন এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয় না, এমন অনেক কিছুই নির্বাচন কমিশন পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এগিয়েছে। এবং আমার মনে হয় এখন পর্যন্ত আমি বলবো যে প্রতীকের দিনটা পর্যন্ত, প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত তো অত্যন্ত আমি বলবো আশাতীত ভাবে লেভেল প্লেইং ছিল, কিন্তু যে মুহূর্তে আমরা ক্যাম্পেইনে গেলাম তখন সারা দেশে বিচ্ছিন্ন অনেকগুলি ঘটনা ঘটেছে। এই যে অনেক বললাম এটাও মিস রিপ্রেজেন্টেশন। আমি একটা পত্রিকার সম্পাদক হিসেবে নিউজরুমে প্রতিদিন আমি বলি আজকে কয়টা ঘটনা পাওয়া গেল, আমি কিন্তু ডবল ডিজিটে যেতে পারিনি, বরং আমি কিন্তু আমার ফেসবুকে আমার পরিচিত বিএনপিরও যারা নির্বাচন করছেন বিভিন্ন জায়গায়, আমি অনেককেই দেখি ফেসবুকে বিস্তারিত রিপোর্টিং মোর দেন এনাফ নাম্বার যারা নাকি ক্যাম্পেইন করছেন, তারা পোস্টার লাগাচ্ছেন কি লাগাচ্ছেন চাইতে তারা নানান ভাবে ক্যাম্পেইন করছেন। তো আমি বলবো না যে এটা আইডিয়াল সিচুয়েশন হয়ে গেছে, কিন্তু আমরা যতটা খারাপ আশঙ্কা করছিলাম তাতে অনেক ভালো ইলেকশন হচ্ছে, এবং আমার ধারণা ইনক্রিমেন্টালি ইলেকশনটা ভালো হবে। মানে নির্বাচনের মানে ভোটের দিনের হয়তো 5-7 দিন আগে পরিস্থিতিটা অনেক উৎসাহ উদ্দীপনার হবে। এখন পর্যন্ত আমি যেটাকে বলি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখেন এই ঝামেলা গুলি বা সহিংসতা গুলি কিন্তু উল্লেখযোগ্য কিছু না। অ্যানেকডোটালি দেখলে বা দুই একটা কেস স্টাডি সবাই বলেন, যদি বলেন কি হয়েছে তখন একটা দুইটা পাঁচটা ঘটনা বলেন,
মানে র‍্যান্ডম
অ্যানেকডোটালি দেখলে তখন মনে হয় যেন ভয়াবহ কিছু হয়েছে, কিন্তু দেখেন কোনো মৃত্যু নাই, নো ডেথ ফ্রম দি অপোজিশন পার্টিসিপেন্ট, ডেথ আছে দুইটা বা তিনটা, এটা কিন্তু আওয়ামী লীগের। তো আপনি ওইভাবে চিন্তা করলে আমি কিন্তু বলবো যে আমরা যতটা খারাপ সহিংসতা অন্যান্য জিনিস আশঙ্কা করছিলাম সে তুলনায় অত্যন্ত উৎসাহব্যঞ্জক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নাই সেটা আমি বলছি
না। কিন্তু আওয়ামী লীগের যে বিষয়টি বললেন এটা কি ওই দলীয় কোন্দল নাকি বাইরের কোন কারণে এই ঘটনাগুলো?
এটা আমরা নিশ্চিত না। সুতরাং আমি দলীয় কোন্দলও যদি হয় দুইটি বা তিনটি মানুষের মৃত্যুকে তো আমরা নিশ্চয়ই বলবো না, অ্যাপ্রিসিয়েট করবো না, এটা তো আমরা দুঃখিত হবো
নিশ্চয়ই,
কিন্তু এই যে আমরা দুঃখিত হবো সেটা আমি বলছি এটা কিন্তু আওয়ামী লীগের অ্যাকাউন্টে যাচ্ছে, এটা অপোজিশনের অ্যাকাউন্টে না। অপোজিশনের যেটা প্রবলেম হচ্ছে যে তাদের অনেকে গ্রেফতার হওয়ার কথা আসতেছে,
নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে ডিপ্লোমেটরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, কথা বলছিলেন যে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং বিভিন্ন স্থানে বাংলাদেশের টোটাল 47টি জেলাতে নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে, তো এইসব ও তো খানিকটা উদ্বেগের বিষয় কিনা?
এখন আমি বলি এই যে কূটনীতিকরা, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই বিদেশি কূটনীতিকরা সবাই রিলাক্টেন্ট ছিলেন ইলেকশনের ব্যাপারে, তারা বলছিলেন যে আমরা পর্যবেক্ষক পাঠাবো না, এটা হবে মোটামুটি এটা সেটা, কিন্তু যতদিন যাচ্ছে তাদের উৎসাহ বেড়ে যাচ্ছে, কারণ তারা দেখছেন যে আসলে তো ভালো ইলেকশনই হচ্ছে মনে হয়। সুতরাং তারা যে কথাগুলি বলছেন, তারা দেখেন তারা 47টি জেলায় ঘটনাগুলি বলছেন, আপনি এগুলো যদি দেখতে যান দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে এই যে কোনো নির্বাচনে এটার ধারে কাছে ঘটনা সবসময় ঘটে ঘটে, কিন্তু আমি কিন্তু এটাকে সমর্থন করছি না ভাই, আমিও দুঃখিত আমিও চিন্তিত, কিন্তু আমার ধারণা এখন বিজেপি নেমেছে কয়েকদিন পরে মিলিটারি নামবে তাতে ইনক্রিমেন্টালি পরিস্থিতিটা
বেটার হবে,
আমি এটা বলছি, আমি কিন্তু মোটেই সমর্থন
না না, খুব ভালো, আপনার আপনার আশাবাদের প্রতি আমরাও সমর্থন করি এবং আমরাও সেটি চাই। উপ উকিলের কাছে আমি একটু আসছি, ওই যে প্রশ্ন করছিলাম তার ভিতরে একটি প্রশ্ন ছিল ইশতেহার নিয়ে, একজনের ইশতেহারের কথা বলছিলাম যে কি কি থাকলে ভালো হতো, আর একজন লিখেছেন একটু আগে যে কোনো দলের নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের ভোট দেয়া বা প্রবাসীদের নিয়ে খুব একটা কিছু চোখে পড়েনি, আরো একজন লাইনে আছেন,
এটা কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে কিন্তু আছে প্রবাসীদের ভোটাধিকার
আছে না? আচ্ছা,
সরি,
ঐক্যফ্রন্টের
আমি দেখেছি আছে।
জি, আরো একজন লাইনে আছেন আমাদের সঙ্গে, লিয়াকত আলী, হ্যালো।
জি, হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনি বলুন লিয়াকত আলী। ওয়ালাইকুম আসসালাম।
জি, সিলেমাই চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি 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 বলুন।
চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি আমি।
হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে লিয়াকত আলী, বলুন।
জি জি জি, যে নির্বাচন নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে, আমি অনেকক্ষণ আপনাদের সাথে শুনলাম, সবাই মতামত জানতে পারলাম। আমি চট্টগ্রাম নিরেশ্বরী আসন থেকে, সংসদীয় আসন চট্টগ্রাম এক, নিরেশ্বরী উপজেলার স্বাধীন ছিলাম, এখানে আমার নির্বাচনী এলাকা, আমার মানে ইঞ্জিনিয়ার মোসেসব ওখানে নৌকা প্রতীক ইলেকশন করতেছে। ওখানে আমি আমার উপজেলার কথাটা বলি, যে ওনার যে গণসংযোগ, যে মানুষের কাছে সম্পৃক্ততা এবং গণজোয়ার, সেই গণজোয়ারের মাধ্যমে আমার মনে হয় না সেখানে নৌকা প্রার্থী তারা যে আসতেছে না, ওই যে আগে যে কথাটা একজন সমালোচক বলল যে তাদের ভোটের কাছে, তাদের আর ভোটের কাছে যাওয়ার অধিকার নাই রাখে না, কারণ তারা মানুষ থেকে অনেক দূরে চলে গেছে। তার জন্য এই যে নির্বাচনী তারা যে আসতে পারতেছে না, তাদের কাছে বলতেছে পোস্টে লাগাতে পারছে না, এরকম কোনো কিছু কোনো কিছু নেই বাংলাদেশে একটু দেখার মতো।
মানে নির্বাচনী পরিবেশ খুব ভালো বলছেন আপনি, কিন্তু জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অপু উকিল, আপনার কাছে আমি ওই প্রশ্ন করেছিলাম যে ইশতেহার নিয়ে, নাঈমুল ইসলাম খান বললেন যে ঐক্যফ্রন্টের ইশতেহারে প্রবাসীদের বিষয়টি আছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, যে সব পর্যবেক্ষক টিম যারা যাবেন তাদেরকে নির্বাচন কেন্দ্রে গিয়ে কথা বলা বা কারোর সঙ্গে মিডিয়ার সঙ্গে কথা বলা এইসব বিষয় নিয়ে ছবি তোলা কিছু বাধা ধরা নিয়ম দেওয়া হয়েছে, এটা কতটা কার্যকর ভূমিকা রাখবে? আর গণমাধ্যমের জন্য কোনো স্পেশাল নীতিমালা দেয়া হচ্ছে কিনা? আমরা ইতিমধ্যেই শুনেছি কিছু, তা আপনার কি মনে হয়?
আমি প্রথম যে প্রশ্নটি আপনি বললেন প্রবাসীদের,
জি
আমি এটি বলবো যে আগে বললাম যে আমাদের ইশতেহারটা কিন্তু গত নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতা রক্ষা, মানে গত নির্বাচনের আগে আমাদের যে নির্বাচনী ইশতেহারটি দেওয়া হয়েছিল সেই নির্বাচনী ইশতেহারের পুরো বিষয়টি প্রতিপালিত হয়েছে, এবং এবার তারই ধারাবাহিক ভাবে আরো কিছু সংযোজন করে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে, কিভাবে বাংলাদেশটিকে আরো আধুনিক করা যায়, উন্নত করা যায়। সেক্ষেত্রে প্রবাসীদের যত ধরনের মঙ্গল কিছু করা সেই বিষয়টি কিন্তু আমাদের বিগত ইশতেহারে ছিল এবং সেটি বাস্তবায়ন আওয়ামী লীগ সরকারই করেছে। এর আগের কোন সরকারই এই বিদেশে যারা আছেন যারা প্রবাসী তাদের কল্যাণে কোনো অবদান রাখেন নাই, ভোট ব্যবস্থা থেকে শুরু করে তাদের সকল বিষয়টি এই সরকার দেখেছে এবং এখন আমাদের নির্বাচনী ইশতেহারে সেগুলো সংযোজিত আছে। দ্বিতীয় যেটি বলেছেন গণমাধ্যমের কোনো বাধা নিষেধ আমাদের এই এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত না, কারণ হচ্ছে বাংলাদেশটি কিন্তু ডিজিটাল, এখানে কোনো ধরনেরই বাধা নিষেধ দিয়ে কোনো নির্বাচনকে বানচাল করবার জন্য, প্রতিহত করবার জন্য, সেখানে কোনো ষড়যন্ত্র করবার কৌশল এগুলো অবলম্বন করবার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটি এজেন্টের হাতে যেন মোবাইল থাকে সেটি কিন্তু নির্বাচন কমিশন থেকেই সেই নিয়মটি করা আছে। প্রত্যেকটি বুথে যেন সাংবাদিক প্রবেশ করতে পারেন, কথা বলতে পারেন, সে বিষয়টিও কিন্তু শেখাচ্ছে, তাহলে বাধা কোথায় থাকবে? যারা নির্বাচন পর্যবেক্ষক আছেন তারা তাদের স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে কোনো বাধা নিষেধ নাই। এবং এই বাধা নিষেধগুলো আগে ছিল যে বিগত সরকারের সময় ছিল, বিএনপি জোট এগুলো করেছে, আওয়ামী লীগ চায় যত পর্যবেক্ষক আসবে তত আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হবে, এবং সেই দিক বিবেচনা করেই নির্বাচনের বিষয়গুলোতে এই ডিজিটাল পর্যবেক্ষক থেকে শুরু করে বা আমাদের মিডিয়া যত যাবে সেটি এই নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই সেটি কিন্তু করা হয়েছে। দেখবেন যে প্রত্যেকটি নির্বাচনের প্রার্থীদেরকে সকল দলের প্রত্যেকটি মিডিয়া তুলে ধরছে যার যার অবস্থান থেকে, সেটি নির্বাচনের দিন না, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার থেকেই শুরু হয়ে গিয়েছে। তাতে বাংলাদেশের মিডিয়া স্বাধীন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রাইভেট চ্যানেল গুলোকে দিয়েছেন, প্রায় অর্ধশত চ্যানেল আছে যারা আমি বলবো যে দিনরাত পরিশ্রম করে তারা আমাদের বাংলাদেশের সত্য উদ্ঘাটন করবার জন্য, এবং অন্ধকার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো যেন বাংলাদেশে আর কখনো আসতে না পারে সেগুলো তারা মিডিয়া ব্যক্তিত্বরা মিডিয়াও সেখানে গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমরা এখন একজন প্রবাসী,
স্বচ্ছ করার ব্যাপারে মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা একজন প্রবাসী মিশিগান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি প্রবাসী হলেও বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, একসময় বাংলাদেশের একটি দলের সঙ্গেও ছিলেন। নয়ন বাঙ্গালী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিশিগান থেকে, বাংলাদেশের নির্বাচনী। নয়ন বাঙ্গালী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ, ধন্যবাদ।
ফকির হোসেন, আপনাকে
আপনার মতামত কি ইলেকশন নিয়ে?
মাত্রই জানলাম তো, যেহেতু আমি শুনিনি অনেকের আলোচনা, সর্বশেষ যে আলোচনা শুনছিলাম মনে হচ্ছে যে অপু আপা কথা বলছিলেন,
জি অপু আপা কথা বলছিলেন,
খুব পজিটিভ কথা বলছেন যে সবকিছু সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওনার দলের যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু সবসময় শঙ্কা বেশি দেখেন। দেখবেন আজকেও ব্যবসায়ীদের মহলে উনি বলেছেন যে এই তিন চার দিন আগেই কিন্তু সব এই ধ্বংস করে নিয়ে যাবে, জোর করে ব্যালট বাক্স পুড়ে ফেলবে, ব্যালট পেপার বানাবে, মানে উনি কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু অপু কিল উনি কিন্তু কোনো শঙ্কাই প্রকাশ করছেন না, কারণ উনি দেখতে পাচ্ছেন সব খুব সুন্দর। প্রবলেমটা হচ্ছে যে যে কথাগুলো আমি শেষে শুনলাম যে নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নাই, কথাটা সবাই বলতে বলতে জিনিসটা মানুষও বিরক্ত আর কত শুনবে। কারণ আপনি দেখেন যে মাহবুব তালুকদার সাহেব যে কথাটি বলছে, প্রধান নির্বাচন কমিশনার বলছে আরেকটি কথা, মাহবুব তালুকদার নিজেই বলেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, তার মানে এই সংবিধানে যে সর্বোচ্চ জায়গায় যারা থেকে যাদের হাতে পুরো দেশটা এখন এই মুহূর্তে, হ্যাঁ এই নির্বাচনকালীন সরকারের সময়, তাদের একজন কমিশনার যদি এই কথা বলে তাহলে অবশ্যই একটি প্রশ্নবিদ্ধ কথা। এবং এখানে আপনারা বুঝতে হবে যে নির্বাচনে সেখানে কোনো স্বচ্ছ পরিকল্পনা সরকারের নেই।
মাঝখানে আপনাকে একটু থামিয়ে আমি একজনের একটি মন্তব্য দিচ্ছি, লোটাস পাদ্য নামে একজন লিখেছেন, 14 জন বিরোধী দলীয় এমপি প্রার্থী কারাগারে, অপু উকিল কি বলেন?
আমি একটু বলি
জি,
এর আগে যিনি বলেছেন এবং এখন যিনি বলছেন একই তাদের বক্তব্যটা আসবে। প্রথমত হচ্ছে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মিটিং এ যেটি বলেছেন তিনি শঙ্কা করছেন, শঙ্কা মাননীয় প্রধানমন্ত্রী একা করছেন না, বাংলাদেশের সমগ্র জনতা জনসাধারণই বিএনপিকে নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কারণ বিএনপি বিগত দিনগুলোতে যা করেছে, যেভাবে হত্যা খুন ষড়যন্ত্র কু ক্ষমতা দখল এই কাজগুলো করেছে, যাতে সম্পদ ধ্বংস করেছে এই নির্বাচনকে ঘিরেই, নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য 2014 যেভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, নির্বাচনটি ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ভোট যারা দিতে যাবে তাদেরকে লাশ করে বাড়ি ফিরতে পাঠাতে চেয়েছিল, কাজে বিএনপির প্রতি সবসময় মানুষের সেই ভয়টি কাজ করছে। এবং জননেত্রী শেখ হাসিনা তিনি যেহেতু এই 16 কোটি মানুষের অভিভাবক, তিনি অবশ্যই সেই সংখ্যাটি করতেই পারেন।
উনি
যে কথাগুলো বললেন মিশিগান থেকে, উনি হয়তো শোনেন নাই যে আমি বক্তব্যের প্রথমেই বলেছি বিএনপি নির্বাচনে এসে যে নাশকতা শুরু করেছে তার একটি আমার বাড়ির আমার নির্বাচনী এলাকারই দুটি ঘটনা কিন্তু আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। আর উনি 14 জন প্রার্থী কারাগারে আছে সে প্রসঙ্গে আমি বলবো, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে আছে, এটি তো শুধু বাংলাদেশ বলছে না, কানাডার আদালত বলছে, মিশিগানের আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে বলেছে, কানাডার আদালত বলেছে, অস্ট্রেলিয়ার আদালত বলেছে।
ওই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেয়েছে অলরেডি।
এখন যদি তারা জেলখানায় থাকে, আইনের আওতায় থাকে, সে তার দায় দায়িত্ব কে নেবে?
জি অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেগম খালেদা জিয়া তিনি এতিমদের টাকা আত্মসাতের দায়ে জেলখানায় আছেন, সেটি কি আওয়ামী লীগের ওর অপরাধ? সেটা কি বাংলাদেশের জনগণের অপরাধ? দল
আমাদের আসলে সময় আজকে আজকে শেষ হয়েছে। আর
প্রশ্ন প্রথমে করেছিলেন
জি,
যেটি বলেছেন 1-11 আবার আসবার কোন
সম্ভাবনা আছে কিনা, জি
আমি এই প্রসঙ্গে আপনাকে বলছি যে 1-11 কেন এসেছিল সেই ব্যাখ্যাটি আমার হলো,
আমার মনে হয় ব্যাখ্যা শোনার আর সময় নেই, কিন্তু নাঈমুল ইসলাম খান অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন যে আসবে না এর আশঙ্কা। আমরা
আমার একটু সেখানে সংযোজন আছে, নাঈমুল ভাই বলেছেন, আমার সংযোজনটা হলো,
আপা একটু দ্রুত বলবেন আমাদের শেষ করতে হবে,
বিএনপির সন্ত্রাস জঙ্গিবাদ মানুষ খুন দণ্ডি হাওয়া ভবন বানিয়ে টাকা আত্মসাত মানি লন্ডারিং এসবের কারণে হাওয়া ভবন হয়েছিল। আওয়ামী লীগের সরকারের বিগত এদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি এবং এই দেশের
মানুষের, আমরা আমাদের আসলে আজকে সময় শেষ হয়ে গেছে, এই আমার 30 সেকেন্ডের ভিতরে শেষ করতে হচ্ছে, আর বাকি কারো কাছেই আসতে পারলাম না। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনেক প্রশ্ন রয়েছে ফেসবুকে আমাদের সঙ্গে, অসংখ্য মানুষ যোগ দিয়েছেন, অনেক প্রশ্ন করেছেন, আজকে আর জবাব দেওয়া গেল না। আগামী দিন কোনো এক অনুষ্ঠানে হয়তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আবার জানব। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে হ্যালো ওয়াশিংটন আজকের মতো এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলে আপনারা বুঝতে পারছেন এবারে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, আর সংক্ষিপ্ত সংবাদ নিয়ে এসেছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা। যুক্তরাষ্ট্র এবং তালিবান সংযুক্ত আরব আমিরাতে তাদের দুদিনব্যাপী শান্তি আলোচনা শেষ করেছে এবং আফগানিস্তানের এই সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আরেক দফা আলোচনার জন্য ওই উপসাগরীয় রাষ্ট্রে আবারও বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছে। 17 বছরব্যাপী এই আফগান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনা টেবিলে তালিবান বিদ্রোহীদের নিয়ে আসার এই কৃতিত্ব পাকিস্তান দাবি করছে। রাষ্ট্রপরিচালিত আমিরাত সংবাদ সংস্থা আজ এক সংক্ষিপ্ত ঘোষণায় আবুধাবিতে আফগান সমঝোতা সম্মেলনকে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই ইতিবাচক বলে বর্ণনা করেছে। আফগান সমঝোতা বিষয়ক বিশেষ দূত জালমে খলিলজাদ ওই বৈঠকে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেন। ওই আলোচনায় সৌদি আরব, পাকিস্তান এবং সংযুক্ত আরব প্রজাতন্ত্রের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রয়টার বার্তা সংস্থা এক খবরে বলছে যে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আজ রয়টারকে জানিয়েছেন যে সিরিয়া কথিত ইসলামিক স্টেট থেকে তার প্রায় পুরো অঞ্চলটি আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এই সিদ্ধান্ত নিশ্চিত হলে তা এরকম ধারণার পরিসমাপ্তি ঘটাবে যাতে দীর্ঘ সময় ধরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকার কথা ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন যে আইএস যাতে আবার মাথাচাড়া দিয়ে না ওঠে সেজন্য সিরিয়ায় সৈন্য রাখার প্রয়োজন রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর ইচ্ছের কথা ব্যক্ত করেন। ঠিক কবে সৈন্য প্রত্যাহার করা হবে সেই সময়টা পরিষ্কার জানা যায়নি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যারা নাম প্রকাশ না করার শর্তে রয়টারের সঙ্গে কথা বলেছেন তারা এই আলোচনা সম্পর্কে এবং এতে কারা সম্পৃক্ত রয়েছেন সেসব বিষয়ে কিছুই জানাননি। মঙ্গলবার রাতে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যে হ্যাকাররা গত 3 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করতে পারছে এবং হাজার হাজার স্পর্শকাতর তার বার্তা ডাউনলোড করছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে এই ঘটনা আবিষ্কার করেছে সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোম্পানি এরিয়া ওয়ান। তারা ওই সংবাদপত্রে 1100 বেশি তার বার্তা পাঠিয়েছে। সংবাদপত্রটি জানাচ্ছে যে ফাঁস হয়ে যাওয়া কাগজপত্র ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা সম্পর্কে ইউরোপের উদ্বেগের ব্যাপারটি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এমন অনুভূতিও যে এই গোষ্ঠীটি সম্পর্কে ট্রাম্পের নেতিবাচক আচরণ অনেকখানি নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এইসব কাগজপত্রে রাশিয়া ও চীনের মোকাবিলা করার ব্যাপারে এই আঞ্চলিক ব্লকের সংগ্রাম এবং ইরানের পরমাণু কর্মসূচির পুনর্জীবন যে ঝুঁকি সৃষ্টি করতে পারে সেসব বিষয় রয়েছে। ইন্দোনেশিয়ায় 14 কোটিরও বেশি লোক ইন্টারনেট ব্যবহার করে এবং এর ফলে গত 1 দশকে ইন্দোনেশিয়ায় কমার্স শিল্প বৃদ্ধি পেয়েছে। তাই এক্ষেত্রে সরকারের নিয়ম নীতির ব্যাপারে আরও মনোযোগ দেওয়ার কথা উঠেছে। ইন্দোনেশিয়া ই কমার্স অ্যাসোসিয়েশন বা আইডিয়ার চেয়ারম্যান ইগনেশিয়াস উন্টুং বলছেন যে এটি একটি নতুন শিল্প এবং এটি 2010 সাল থেকে এ পর্যন্ত বিকশিত হয়েছে। ব্যাপক বিরোধিতার ফলে কিউবা তার প্রস্তাবিত নতুন সংবিধানে এমন কথা সরিয়ে দিচ্ছে যা সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিত। সংবিধানের 68 নম্বর অনুচ্ছেদে বিয়ের আইনসম্মত সংজ্ঞাকে নারী ও পুরুষের সম্পর্ক থেকে দু ব্যক্তির সম্পর্ক বলে সংজ্ঞায়িত করা হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেড এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তাহিরা কিবরিয়া
এবং আমি আনিস আহমেদ। This program has come to you from the Voice of America, Washington.